ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاء
বিসমিল্লাহিরাহমানিররাহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, ইসলাম ধর্ম শিশুর জন্মের আগে থেকেই তার জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রস্তুতি নিতে বলেছে। এর মাধ্যমে জন্ম হয়নি এমন শিশুর অধিকারের প্রতিও ইসলাম নজর দিয়েছে। তবে আন্তর্জাতিক কোনো সনদ বা কনভেনশনেই এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়নি। আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সনদ এমনকি মানবাধিকার বিষয়ক সনদগুলোতেও সৎ ও সুস্থ শিশুকে পৃথিবীতে আসার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়নি। আজ আমরা ইসলাম ধর্মে শিশু অধিকার সম্পর্কে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। শিশুর দৈহিক ও মানসিক সুস্থতা ও সক্ষমতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইসলাম ধর্ম জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কিছু পরামর্শ তুলে ধরেছেন। নিজের বংশের কাউকে বিয়ে করার বিষয়ে ধর্মীয় চিন্তাবিদদের মতে কিছুটা মতভিন্নতা রয়েছে। ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ একই বংশ বা রক্তের সম্পর্কের কাউকে বিয়ে করাকে ভালো কাজ হিসেবে বিবেচনা করলেও ধর্মীয় চিন্তাবিদদেরই অনেকেই মনে করেন সুঠাম ও সুস্থ সন্তান পেতে চাইলে একই বংশে বিয়ে না করা উত্তম। অন্য পরিবার বা বংশে বিয়ে করলে সুস্থ সন্তান লাভের সম্ভাবনা বেশি। অবশ্য চিকিৎসা বিজ্ঞানও বলছে একই বংশের সদস্যের মধ্যে বিয়ে হলে বংশগত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আজকের আসরে আমরা পরিবার গঠন ও সন্তান নেয়ার বিষয়ে আরও আলোচনা করব।
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ধর্ম সৎ ও যোগ্য মানুষকে বেছে নিতে বলেছে। একই সঙ্গে হবু জীবনসঙ্গীর পরিবার কেমন, কোন পরিবেশে সে বেড়ে উঠেছে সেটাও গুরুত্বপূর্ণ। সৎ ও সম্মানিত পরিবারের সদস্যকে জীবনসঙ্গী হিসেবে বাছাইয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বাবা মায়ের সততা ও যোগ্যতা স্বাভাবিকভাবেই সৎ ও যোগ্য সন্তান গড়ে তোলার প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে। মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই শিশুর মনোবল, সাহস, মেজাজ ও ব্যক্তিত্ব গঠন হতে শুরু করে। বাবা মায়ের আচার আচরণও এক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে।
সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। নিশ্চিতভাবে মুসলমান কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তার সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। নিশ্চিতভাবে একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার নিজের হুকুমের মাধ্যমে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।
। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও পুরুষ উভয়কে সৎ ও ধার্মিক জীবনসঙ্গে নির্বাচন করতে বলেছেন। সর্বশ্রেষ্ঠ এই মহামানব একজন সাহাবিকে পরামর্শ দিতে গিয়ে বলেন, বাহ্যিক সৌন্দর্যের কারণে খারাপ পরিবারের মেয়েকে বিয়ে করো না। একবার এক ব্যক্তি চিঠি লিখে তার মেয়েদের বিয়ের বিষয়ে আহলে বাইতের ইমাম হযরত বাকির আলাইহিস সালামের কাছে জানতে চেয়েছিলেন। ওই ব্যক্তি প্রশ্নটি ছিল এরকম, কেমন পুরুষের কাছে মেয়েদের বিয়ে দেওয়া উচিত? জবাবে ইমাম বাকির আলাইহিস সালাম লিখেছিলেন, কোনো পুরুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তার আচার আচরণ, নৈতিকতা ও ধার্মিকতার বিষয়ে নিশ্চিত হতে হবে। এ বিষয়গুলো সন্তোষজনক পর্যায়ের হলে তার কাছে মেয়েকে বিয়ে দেবেন, অন্যথায় ওই বিয়ে পৃথিবীতে বড় ধরনের বিবাদ ও অন্যায়ের কারণ হয়ে দাঁড়াবে।
কিছু মানুষকে জীবনসঙ্গী হিসেবে বাছাই না করতে ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে। বিভিন্ন ইসলামী বর্ণনা এসেছে, বাবা মায়ের কিছু কাজ ভ্রূণের উপর সরাসরি প্রভাব ফেলে। এর একটি হল মদ পান। মদ পান করে এমন পুরুষ বা নারীকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে ইসলামে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সুযোগ্য কন্যাকে মদ্যপায়ীর কাছে বিয়ে দিল, সে তার মেয়ের প্রতি দায়িত্ব পালন করল না। শুধু তাই নয়, ইসলাম ধর্ম মদ্যপায়ী নারী বা পুরুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করার পর এও বলেছে যে, যদি স্বামী বা স্ত্রী মদ্যপায়ী হয়েই যায়, তাহলে অন্তত মদ্যপ অবস্থায় যেন পরস্পরের শয্যাসঙ্গী না হয়। মদ্যপ অবস্থায় শয্যাসঙ্গী হওয়ার কারণে যে সন্তানের জন্ম হবে তার উপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
পাশ্চাত্যের কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, মদ্যপ অবস্থায় মিলনের ফলে সন্তান জন্ম নিলে ওই সন্তানের মানসিক সমস্যা থাকার আশঙ্কা বেশি। এ ধরনের শিশুর মানসিক সমস্যা এমন পর্যায়ে থাকে যে তা চিকিৎসার মাধ্যমে ভালো হয় না। কোনো কোনো ইসলামী বর্ণনায় চরিত্রহীন ব্যক্তিকে বিয়ে না করতে বলা হয়েছে। পবিত্র কোরআন ও বিভিন্ন ইসলামী বর্ণনায় এসেছে, অসৎ, বদমেজাজি, জেনাকারী ও বিবেকহীন নারী পুরুষকে বিয়ে করা যাবে না। আহলে বাইতের কোনো কোনো ইমাম বিয়ের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞার কথা বলেছেন অনাগত সন্তানের কথা চিন্তা করে। আসলে অসৎ নারী ও পুরুষের মধ্যে বিয়ে হলে অনাগত সন্তানেরও একই পথে যাওয়ার আশঙ্কা থেকে যায়, ভালো পথে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ বাবা মা অসৎ হলে শিশুর সামনে অসৎ পথটিই বেশি উন্মুক্ত থাকে। এ ধরনের পরিবারের সন্তানরা স্বেচ্ছায় নিজের পথ বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়।
একজন স্বামী ও স্ত্রীকে সন্তান নেওয়ার আগে মানসিক ও শারীরিক দিক থেকেও প্রস্তুতি নিতে হবে। তাদেরকে এ সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তাদের ঘরে নতুন একজন অতিথি আসছে, নতুন এই অতিথিকে আপ্যায়ন করতে হবে, বড় না হওয়া পর্যন্ত তার সব দায়িত্ব পালন করতে হবে। পবিত্র কোরআনের দৃষ্টিতে পরিবারে নতুন সদস্যের আগমন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। শিশুর মধ্যে আল্লাহ তাআলা সঠিকভাবে বেড়ে ওঠার এবং সঠিক পথ বেছে নেয়ার ক্ষমতা দিয়ে দেন। এক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব হল শিশুর সব ধরনের বিকাশের উপযুক্ত ক্ষেত্র তৈরি করা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সোনালি সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের অষ্টম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ সামাজিক জীব, তাই মানুষের দরকার হয় মানুষের সঙ্গে যোগাযোগের এবং রক্ষা করতে হয় সামাজিকতা ও সুসম্পর্ক। যুব সমাজও এর ব্যতিক্রম নয়, তাদের জন্য সামাজিক জ্ঞান ও সামাজিক দূরদৃষ্টি বা প্রজ্ঞা অর্জন জরুরি। একজন তরুণ ও যুবক বা যুবতী তার সমবয়সী সমাজকে এড়িয়ে চলতে পারে না, তাই এই শ্রেণীর মধ্যে নিজেকে গ্রহণযোগ্য করার মতো যোগ্যতা তাকে অর্জন করতে হয়। এছাড়াও নানা যোগ্যতা ও প্রতিভা তুলে ধরা বা সেসবের বিকাশের জন্য সমবয়সী গ্রুপের সঙ্গে বন্ধুত্ব রাখা তাদের জন্য জরুরি। বিপদে আপদেও বন্ধুত্ব বেশ কাজে লাগে। বন্ধুত্ব গড়া যতটা সহজ, বন্ধুত্ব রক্ষা করা তত সহজ নয়। তাই বন্ধু নির্বাচনে সবারই সতর্ক থাকা উচিত। পবিত্র কোরআনের ভাষায় পরকালে যেন এমনটি বলতে না হয়, হায় আমি যদি অমুকের সঙ্গে বন্ধুত্ব না রাখতাম। বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
অপরিণামদর্শী বখাটে বা ভবঘুরে কারোর সঙ্গে বন্ধুত্ব করা তরুণ ও যুব সমাজের জন্য খুবই ধ্বংসাত্মক। যুব ও তরুণ সমাজ যাতে পথভ্রষ্ট বা বিভ্রান্ত চিন্তাধারার কারো খপ্পরে না পড়ে সে বিষয়ে তাদের সতর্ক করে দেয়া অভিভাবক মহলের দায়িত্ব। বর্তমান যুগে অনেক কিশোর কিশোরী বা তরুণ তরুণী এবং যুব সমাজের কেউ কেউ ইন্টারনেটে এমন কারোর সঙ্গে পরিচিত হচ্ছে যারা তাদেরকে মাদকাসক্তি, হতাশা, নাস্তিক্যবাদ, উগ্র বা বিভ্রান্ত নানা মতবাদ, ধর্মমত বা বিভ্রান্ত রাজনৈতিক মতবাদের অনুসারী করছে। ফলে বাড়ছে মাদকাসক্তি, আত্মহত্যা ও উগ্র সন্ত্রাসী তৎপরতা। যেসব পরিবারে স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভালো নয় বা তারা পুরোপুরি বিচ্ছিন্ন, সেসব পরিবারের সন্তানরা খুব সহজেই বিপথগামী লোকদের ধ্বংসাত্মক বন্ধুত্বের শিকার হতে পারে। এছাড়াও ইন্টারনেটের অশালীন নানা সাইট তরুণ ও যুব সমাজকে অপসংস্কৃতি ও অশালীনতার শিকার করছে। তাই এসব বিষয়ে অভিভাবক মহল ও বিশেষ করে বাবা মাকে সচেতন থাকতে হবে এবং এই সব বিপদের সময়ে তথা সাংস্কৃতিক অগ্রাসনের বিষয়ে যুব ও তরুণ সমাজকেও সচেতন রাখতে হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
তরুণ ও যুব সমাজ যদি নানা ধরনের বদভ্যাসের অধিকারী সমবয়সী শ্রেণীর সঙ্গে চলাফেরা করে তাহলে তাদের মধ্যেও ওইসব বদভ্যাস ছড়িয়ে পড়তে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে তারাই হলেন সেরা বন্ধু, যাদের দেখলে মহান আল্লাহর কথা বা চিন্তা স্মরণে আসে ও যারা মানুষকে আধ্যাত্মিকতার কাছাকাছি করে। একদিন মহানবীর কাছে হযরত আব্বাস প্রশ্ন করেন, সবচেয়ে ভালো সঙ্গী কে? মহানবী বলেন, যাকে দেখলে তোমাদের আল্লাহকে স্মরণে আসে এবং যার কথা তোমাদের জ্ঞান বাড়িয়ে দেয় ও যার কাজকর্ম তোমাদের মধ্যে পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে।
মহানবীর দৃষ্টিতে ভালো বন্ধু বা সঙ্গী হচ্ছেন আতর বিক্রেতার মতো। এই বিক্রেতা আতর দান না করলেও তার আতরের খুশবু চলে আসে সঙ্গীদের কাছে। আর খারাপ সঙ্গী হচ্ছে এমন কর্মকারের মতো যে সঙ্গীদের কাপড়ে আগুন ধরিয়ে না দিলেও তার কামারশালার দুর্গন্ধ অন্যদের কাছে চলে আসে। বন্ধুত্বকে জোরালো বা স্থায়ী করার ক্ষেত্রে যুব ও তরুণ সমাজ বেশি দক্ষতা দেখাতে সক্ষম। এর নানা নীতি ও কৌশলের মধ্যে বন্ধুত্বের ঘোষণা অন্যতম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো এক ভাইকে ভালোবাসতে চাও তখন তা তার কাছে ঘোষণা করে দাও বা জানিয়ে দাও। এ কাজ বন্ধুত্বকে টিকিয়ে রাখবে এবং ভালোবাসাকে জোরদার করবে। বন্ধু নির্বাচনের আরেকটি ভালো পন্থা বা নীতি হল বিপদের সময় পরীক্ষা করে দেখা। অর্থাৎ বিপদের সময়ও যে বন্ধুত্ব বজায় রাখে বা বিপদের সময় বিপদে ভয় না পেয়ে বন্ধুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, এমন ব্যক্তির সঙ্গেই সুদৃঢ় বন্ধুত্ব রাখা উচিত।
মহানবী বলেছেন, যে ব্যক্তি তার বন্ধুর প্রয়োজন মেটাতে সচেষ্ট হয় মহান আল্লাহ তার অভাব বা চাহিদাগুলো মেটানোর পদক্ষেপ নেন। কেউ যখন কোনো মুসলমানের সমস্যাগুলোর কোনো একটি সমস্যা সমাধান করে দেন, তার প্রতিদান হিসেবে মহান আল্লাহ কিয়ামতের দিন বা বিচার দিবসে তার সমস্যাগুলো বা বিপদগুলোর যে কোনো একটি বিপদ দূর করে দেবেন। বিপদের সময় প্রকৃত বন্ধু কে তা চেনা যায় এবং বিপদের সময়কার বন্ধুই হল আসল বন্ধু। কেউ যদি অভাব বা বিপদের মুখে পড়ে তখন সে কারো কাছে সাহায্যের আবেদন জানানোর আগেই যদি কেউ তাকে সাহায্য করেন তাহলে সেই সাহায্যের মূল্য অনেক বেশি। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম এ প্রসঙ্গে বলেছেন, তোমরা যখন বুঝতে পারবে যে তোমার বন্ধু একটি বিষয়ে সাহায্যের মুখাপেক্ষী, তখন এই অপেক্ষায় থেকো না যে সে তোমার কাছে এসে সাহায্য চাইতে বাধ্য হোক।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতে সদস্য ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মতে, ভালো বন্ধুর বৈশিষ্ট্য হল সে প্রকাশ্যে ও গোপনে সব অবস্থায় তোমার প্রতি হবে একই ধরনের। সে তোমার কল্যাণকে নিজের কল্যাণ ও তোমার অকল্যাণকে নিজের অকল্যাণ বলে ভাববে। বড় কোনো পদ ও ব্যাপক সম্পদের অধিকারী হলেও তোমার সঙ্গে বন্ধুত্বে তা কোনো প্রভাব ফেলবে না। বিপদের সময় সে তোমাকে পরিত্যাগ করবে না এবং তোমার কল্যাণের জন্য সে তার সর্বশক্তি নিয়োগে কুণ্ঠিত হবে না। যার মধ্যে এইসব বৈশিষ্ট্য থাকবে, বন্ধুত্বের দিক থেকে সে হবে পরিপূর্ণ বন্ধু। আর যার মধ্যে এসব গুণের একটিও দেখা যায় না, তাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি।
আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছিলাম যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে ধর্মীয় অনুশীলন শারীরিক ও মানসিক সুস্থতার অনুকূল, সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে বসবাস বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর ফলেও মানসিক চাপ কমে যায়, মনের ভেতর প্রশান্তির এক অনাবিল অনুভূতি তৈরি হয়।
কোরআনের বক্তব্য অনুযায়ী প্রকৃতি একটি মানুষের অন্তরকে জ্ঞান, প্রজ্ঞা, আনন্দ ও সুখানুভূতির অফুরন্ত শক্তি দিয়ে প্রাণবন্ত ও সতেজ করে তোলে। এই শক্তিটুকু মানুষের ভেতরে ইঞ্জেকশনের মতো প্রবেশ করিয়ে দেয় প্রকৃতি। যদিও আমরা আপাত দৃষ্টিতে তা দেখতে পাই না, তবে অনুভব করতে পারি অনেক সময়। প্রকৃতি তাই আমাদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। সুতরাং প্রকৃতিকে নিত্য সঙ্গ দিয়ে নিজেকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করুন। এজন্য বিরাট পরিকল্পনার প্রয়োজন পড়ে না। প্রকৃতির আরও কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা আজও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
মার্কিন বিশিষ্ট কজন ব্যবহার বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, ফুল কেনা, ফুলের দিকে তাকানো, ফুলের চাষ করা মানে গাছ লাগানো, পরিচর্যা করা ইতিবাচক চিন্তা চেতনা ও অনুভূতি বৃদ্ধি করে, মনকে প্রফুল্ল করে তোলে, দুশ্চিন্তা ও বিষাদগ্রস্ততা থেকে মুক্তি দেয়। পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব স্বজনদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সুন্দর সুন্দর ফুলের দিকে দৃষ্টি মেলে ধরলে, সবুজ বৃক্ষের দিকে তাকালে এমনিতেই মন, মানসিকতা, চিন্তা চেতনার উপর একটা ইতিবাচক প্রভাব পড়ে। সেই ইতিবাচকতার প্রভাব পড়ে ব্যক্তির আচরণের উপরও। বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ফ্রম কিন বলেছেন, প্রকৃতি সুশোভিত দৃশ্য মানুষের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। প্রকৃতির সাথে যাদের নিবিড় সম্পর্ক ও যোগাযোগ রয়েছে, শহরের অধিবাসীদের তুলনায় তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো, বিশেষ করে শারীরিক অসুস্থতা অনেক কম।
শুধু তাই নয়, প্রকৃতির সান্নিধ্যে গেলে মানুষের আচার ব্যবহারেও অদ্ভুত রকম পরিবর্তন আসে। পরিবর্তনটার পুরোটাই ইতিবাচক। বদমেজাজ, উগ্রতা ইত্যাদির মাঝে এক ধরনের ভারসাম্যতা আসে, যার প্রভাব পড়ে চিন্তা রাজ্যেও। ওই যে বলছিলাম শারীরিক অসুস্থতাও কমে যায়, সেটাও প্রকৃতির ইতিবাচক একটি অবদান। যেমন উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের মতো অপ্রত্যাশিত অবস্থা কমে যায়। তার মানে প্রকৃতি আমাদের ভেতরে মানসিক চাপসহ বিচিত্র দুরাবস্থা প্রতিরোধের শক্তি যোগায় এবং দেহের স্বাভাবিক প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এক গবেষণায় দেখা গেছে, এমনকি প্রকৃতির কোনো দৃষ্টিনন্দন ছবির দিকে তাকালেও মানসিক চাপ কমে যায় এবং শরীরের বায়োকেমিক্যাল এবং ইলেকট্রিক শক্তির ভারসাম্য নিশ্চিত হয়।
কয়েক শতাব্দী আগে প্রকৃতির আনন্দদায়ক প্রভাবও যে পড়ে মানুষের অন্তরে, সে ধরনের কথা ধর্মীয় শিক্ষায়ও লক্ষ্য করা গেছে। ইমাম সাদেক আলাইহিসসালাম বলেছেন, রং বেরঙের ফুলের দিকে তাকাও, সবুজ গাছগাছালি আর সুন্দর সুন্দর কুঁড়ের দিকে তাকাও, দেখো কীরকম এক প্রশান্তির আমেজ বয়ে যায় মনের গহীনে। ওই প্রশান্তিকে অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। ইমাম আলী আলাইহিসসালামও বলেছেন, বছরে কমপক্ষে একটি বার হলেও নার্গিস ফুলের ঘ্রাণ নেবে। কেননা মানুষের মনের ভেতর এমন একটি বিরূপ অবস্থা আছে যা নার্গিস ফুলই পারে দূর করে দিতে। পবিত্র কোরআনে প্রকৃতির বহুবিধ শিক্ষার প্রতি ইঙ্গিত করে মানব জাতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন জমিনে ভ্রমণ করে, প্রকৃতি নিয়ে চিন্তাভাবনা করে, আল্লাহর নিয়ামত ও দয়ার প্রতি সুদৃষ্টি দেয় এবং তা থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগায়।
কোরআনে কর্মে বলা হয়েছে, অতএব আল্লাহর অনুগ্রহের দিকে তাকাও, মৃত পতিত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন। কোরআনের দৃষ্টিতে প্রকৃতি যেমন উদ্ভিদের বেড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করে, তেমনি মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রেও তার ব্যাপক ভূমিকা ও প্রভাব রয়েছে। ইসলামে পবিত্র ও প্রবাহমান পানির প্রতি এবং তার দিকে দৃষ্টি দেওয়ার প্রতি অনুপ্রাণিত করার কথা বলা হয়েছে। এর কারণ হল মানুষের মন ও আত্মার উপর তার ইতিবাচক ও আনন্দদায়ক প্রভাব। কুরআনে কারিমের বেশ কিছু আয়াতে উদ্ভিদরাজিকে আনন্দ ও প্রশান্তিদায়ক বলে উল্লেখ করা হয়েছে।
উদ্ভিদরাজের আনন্দ ও প্রশান্তিদায়ক ভূমিকার কথা বলছিলাম আমরা। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, ভূপৃষ্ঠকে আমি বিছিয়ে দিয়েছি, তাতে সুদৃঢ় ও বিশাল পাহাড় স্থাপন করেছি এবং তার মধ্যে সব রকম সুদৃশ্য উদ্ভিদরাজি উৎপন্ন করেছি। এসব জিনিসের সবগুলোই দৃষ্টি উন্মুক্তকারী এবং শিক্ষাদানকারী ওইসব বান্দার জন্য যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে। সুরা নামলের ৬০ নম্বর আয়াতেও বলা হয়েছে, আচ্ছা তোমরা যেসব মূর্তির পূজা করো সেসব উত্তম, নাকি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করছেন, তারপর তার সাহায্যে সুদৃশ্য বাগান উৎপাদন করেছেন যার গাছপালাও উৎপন্ন করা তোমাদের আয়ত্তাধীন ছিল না।
গবেষণায় দেখা গেছে, সবুজ প্রাকৃতিক পরিবেশে কাজ করলে আত্মবিশ্বাস, প্রশান্তির পাশাপাশি সৃজনশীলতাও বৃদ্ধি পায়। সুতরাং প্রযুক্তি শাসিত যান্ত্রিক জীবনের যত বেশি অগ্রগতি হবে তত বেশি প্রকৃতির প্রয়োজন পড়বে, কারণ বিচিত্র দূষণের মধ্যেও মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন এই প্রকৃতিই সরবরাহ করে। তাই প্রকৃতির প্রতি ভালোবাসা পোষণ করাই আমাদের উচিত। আজ আর নয় শ্রোতা বন্ধুরা, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েক পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার বিষয়ে আলোচনা করব।
ইরানের গজনির সুলতানদের শাসনামলে ভারতেও বিভিন্ন তুর্কি বংশের, যেমন গজনবি, ঘুর ও খলজি দাস বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সুলতানি শাসনামলের পর ভারতে তুর্কি মোগলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গোটা মুসলিম যুগে তথা সেই সুলতানি যুগ থেকে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত তুর্কিরাই ভারত শাসন করেছে। কিন্তু তাদের দরবারের ও রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি, আর রাষ্ট্রীয় কোনো চাকরি পেতে হলে তাকে অবশ্যই ফার্সি শিখতে হতো। ভারতের জ্ঞানীগুণীরা ফার্সি ভাষায় কবিতা ও বই লিখতেন। ফার্সি সাহিত্যের বরেণ্য কবি আমির খসরু দেহলভির মাতৃভাষা হিন্দি হওয়া সত্ত্বেও তিনি ফার্সি ভাষায় অমর সাহিত্য রচনা করেছেন। কবি শেখসাদির যুগে তথা হিজরি সপ্তম শতকে চীনা তুর্কিস্তানের কাশগড় অঞ্চলের জনগণ ফার্সি ভাষা জানতেন। সাদির গোলেস্তান গ্রন্থের পঞ্চম অধ্যায়ে এসেছে, কাশগড়ের এক জামে মসজিদে এক যুবক সাদিকে বলেন, সাদির বেশিরভাগ কবিতা বা গজলই ফার্সি ভাষায় হওয়াতে তা বোঝা আমাদের জন্য সহজ।
উর্দু বর্তমানে পাকিস্তানের জনগণের রাষ্ট্রভাষা। এই ভাষার শব্দ, ভাবধারা, কবিতার কাঠামো, বাক্যের গঠন, বাগধারা ও কথোপকথন ইত্যাদিতে ফার্সি ভাষার গভীর প্রভাব রয়েছে। সংস্কৃতি ও দ্রাবিড় ভাষা থেকে উদ্ভূত ভারতের নানা ভাষাতেও ফার্সি ভাষার গভীর প্রভাব দেখা যায়। উর্দু ভাষায় ফার্সির প্রভাব এত গভীর যে উর্দু সাহিত্যে ভারতীয় বীর বা রূপকথার নায়কদের পরিবর্তে রস্তম ও ইস্পান্দিয়ার এবং প্রেম কাহিনীর ক্ষেত্রে ভারতীয় কাহিনীগুলোর পরিবর্তে লাইলি মজনু ও শিরিন ফরহাদের কাহিনী স্থান পেয়েছে। উর্দু সাহিত্যে ভারতীয় নদ নদীগুলোর পরিবর্তে জিহুন ও সিহুন নদীর নাম ব্যবহারও লক্ষণীয়।
তৈমুরী শাসনামলের লেখক ও কবিরা ফার্সি ও তুর্কি উভয় ভাষাতেই দক্ষ ছিলেন। যেমন হেরাতের অধিবাসী আমির আলী শিরনাওয়াই এই উভয় ভাষাতেই কবিতা লিখেছেন। এশিয়া মাইনর তথা বর্তমান তুরস্ক অঞ্চলে সালজুক শাসনামল থেকেই ফার্সি ভাষা প্রচলিত ছিল। রোম অঞ্চলের তুর্কি সালজুকরা এশিয়া মাইনর দখলের আগেই ইরানের তুর্কি সালজুকদের মতোই ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষার অনুরাগী হয়ে পড়েন। তাদের রাষ্ট্র ও সাহিত্যের ভাষা ছিল ফার্সি। সালজুক সম্রাটরা তাদের নাম হিসেবে কেইকুবাদ, কেইখসরু ইত্যাদি ব্যবহার করতেন। তারা খুব স্বাচ্ছন্দ্যে ফার্সি বলতেন ও লিখতেন। ইরান ও রোম অঞ্চলের সালজুকদের আদালতের কোনো রেকর্ড বা সনদ এখন পর্যন্ত তুর্কি ভাষায় আবিষ্কৃত হয়নি।
ষষ্ঠ হিজরির ইরানি কবি জালালউদ্দিন রুমি তার জন্মভূমি বাল্ক থেকে কুনিয়ায় চলে যান। কুনিয়া ছিল বর্তমানে তুরস্কে তথা রোমের সেলজুকদের রাজধানী। এখানে ফার্সি ভাষা ও ইরানি সংস্কৃতি ছিল বহুল প্রচলিত। এ শহরটির অবস্থান বাল্ক থেকে বহু দূরে হলেও সেখানকার পরিবেশ মৌলানা রুমির কাছে মোটেও অপরিচিত বা নতুন বলে মনে হয়নি। তাই ফার্সি ভাষা তথা মাতৃভাষায় দক্ষ রুমি এই ভাষাতেই কবিতা লিখেছেন, যাতে এ অঞ্চলের সবাই তার লেখা বুঝতে পারেন।
তুরস্কের ওসমানীয় শাসকরা ছিলেন ইরানি তুর্কি সালজুকদেরই একটি শাখার বংশধর। তাদের উপর ফার্সির প্রভাব সাফাভি সম্রাটদের সমান বা তার চেয়েও বেশি ছিল। ওসমানি সুলতানরা ফার্সি সাহিত্য ও কবিতার গভীর অনুরাগী ছিলেন। তারা ইরানিদের মতোই মহাকবি হাফিজের কবিতাকে ভবিষ্যৎবাণীর মাধ্যম বা ফাল হিসেবে ব্যবহার করতেন, আর তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা হাফিজ সিরাজির কবরে
উপহার পাঠাতেন। সর্বশেষ তুর্কি সুলতান আব্দুল হামিদ হাফিজের কবিতাকে ফাল হিসেবে ব্যবহার করেছেন। হাফিজের কবিতায় ইউসুফিয়া মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ সূচক পংক্তি থাকায় তিনি ওই মসজিদে নিজে না গিয়ে তার ঘোড়ার গাড়ি পাঠিয়েছিলেন, আর পথেই ওই গাড়ি বিস্ফোরিত হয়। এরপর তিনি হাফিজ সিরাজির কবরে মূল্যবান কিছু উপহার পাঠিয়েছিলেন।
বিখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড টয়নবি মনে করতেন ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষায় শতভাগ প্রভাবিত। তুর্কি ওসমানীয় সুলতান সেলিম যখন প্রায় অর্ধেক ইউরোপ জয় করেছিলেন, তখন ইরানি সভ্যতা ইউরোপের অর্ধেক অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর সুলতান সেলিম যখন মিশর ও কায়রো দখল করেন, তখন কার্যত ইরানি সভ্যতাই আরব সভ্যতাকে দখল করে বসে। কারণ কায়রোর পতন ছিল ক্রুসেডের যুদ্ধ চলাকালীন সময়ে, কনস্টান্টিনোপল পতনের মতোই গুরুত্বপূর্ণ। টয়নবির মতে ইরানের তুর্কি শাসক শাহ ইসমাইল সাফাবি ও তুরস্কের সুলতান সেলিম ওসমানী এ দুজনই ছিলেন অভিন্ন ইরানি সংস্কৃতির সন্তান। সুলতান সেলিম তুর্কি ভাষী হওয়া সত্ত্বেও ফার্সিতে কবিতা লিখতেন এবং তার দরবারেও ফার্সি ভাষা চালু ছিল।
তুর্কি ওসমানীয় সুলতান বায়েজিদ ইরানি জ্ঞানী গুণী এবং কবি ও আলেমদের খুব যত্ন নিতেন। এইসব ইরানি মনীষীদের মধ্যে কবি জামি, মাওলানা সাইফুদ্দিন আহমদ ও ইরানি ঐতিহাসিক মীর জামাল উদ্দিন ছিলেন অন্যতম। বায়েজিদ তাদেরকে মাসিক অর্থ বা সম্মানী ও উপহার দিতেন। কনস্টান্টিনোপল জয়ের পর ওসমানি তুর্কি সুলতান ফার্সি কবি মোহাম্মদ খাকানের গজল আবৃত্তি করেছিলেন। ওসমানিয়া দরবারের কবিরা ফার্সি ভাষী বড় বড় কবির অনুসারী ছিলেন, যেমন ওসমানী রাজপুত্র মাহমুদের রাজসভার কবি বেহেশতি ইরানি কবি নিজামীর পঞ্চকাব্য বা খামসার অনুসরণ করে একটি কবিতা লিখেছেন। ওসমানী তুর্কি সুলতান সুলাইমানের রাজসভার এক কবি ইরানের মহাকবি ফেরদৌসির কাব্যরীতির অনুসরণ করে গদ্য ও পদ্যের মিশ্রণে এই সুলতানের শাসনামলের ইতিহাস লিখেছেন। তুরস্কের ফার্সি ভাষী নাগরিকরাই ওসমানি শাসনামলে নতুন তুর্কি গদ্য ও পদ্যরীতি চালু করেন। তুর্কিরা কেবল তাদের চিন্তাভাবনা নয়, একই সঙ্গে এইসব ভাবনার শৈল্পিক প্রকাশরীতিও ধার করেছেন ফার্সি সাহিত্য থেকে। চিন্তাভাবনা ও বিষয়বস্তু বাছাই করা ও তা নতুন রূপে তুলে ধরার ক্ষেত্রেও তাদের উপর ফার্সি সাহিত্যের প্রভাব ছিল বেশ গভীর।
তুর্কি ভাষায় সর্বপ্রথম যিনি কবিতা লিখেছেন তিনি হলেন মৌলানা রুমের পুত্র বাহউদ্দিন। তিনি ফার্সি ভাষায় একটি কাব্য লিখেছিলেন যার নাম ছিল রুবা নামে। মেসনেভি বা দ্বিপদী ছন্দে রচিত এই কাব্যে তিনি 156টি তুর্কি বয়াত যুক্ত করেন, আর এভাবেই তুর্কি কাব্য সাহিত্যের গোড়াপত্তন ঘটে। তুর্কি সাহিত্যের উপর খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে 100 বছর পর্যন্ত ইরানি কবি জামি ও আমির আলী শিরোয়ানির গভীর প্রভাব দেখা গেছে। ইরানি কবি স্পাহানি ও শওকত্ত তুর্কি কবিতার উপর বেশ প্রভাব রেখেছেন। তুর্কি ভাষায় প্রথমবারের মতো যারা কবিতা লেখা শুরু করেছিলেন তারা ফার্সিও জানতেন এবং ফার্সি ভাষায়ও কবিতা লিখতেন। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
পাশ্চাত্য সমাজ মানবাধিকার বিষয়টিকে তাদের অনেক বড় সাফল্য হিসেবে তুলে ধরে, অথচ এ দেশগুলোই আন্তর্জাতিক সম্পর্কে হস্তক্ষেপের অজুহাত হিসেবে মানবাধিকার বিষয়টির অপব্যবহার করছে। বলা যায় বর্তমান শতাব্দীতে মানবাধিকার ইস্যুটি পাশ্চাত্যের সবচেয়ে বড় দ্বিমুখী আচরণের হাতিয়ারে পরিণত হয়েছে। বিশ্বের বহু দেশে সংকটের কারণ অনুসন্ধান করে দেখা গেছে সেখানে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে মানবাধিকার স্লোগানের আড়ালে পাশ্চাত্য তাদের গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃখজনক ঘটনা ঘটছে। উদাহরণ হিসেবে 2015 সালে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা যায়। উগ্রতাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস ওই হামলার সাথে জড়িত ছিল। ওই হামলা এতটাই ভয়াবহ ছিল যে কয়েকদিন ধরে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি ছিল। সে সময় সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা ছিল প্রধান খবর। এই ঘটনা থেকে বোঝা যায় আইএস জঙ্গিরা শুধু ইরাক কিংবা সিরিয়াতে নয়, একই সাথে ইউরোপের প্রাণকেন্দ্রেও আঘাত হানতে সক্ষম এবং সেখানেও তারা প্রভাব বিস্তার করেছে। প্যারিসে হামলার পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এমনকি বিশ্বের প্রতিটি দেশ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ফ্রান্স সরকারকে সমবেদনা জানানো হয়।
প্যারিসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পর বাগদাদ ও কাবুল সহ বিশ্বের আরও বহু দেশে একই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল এবং এত শত শত মানুষ হতাহত হয়েছিল। বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে ইউরোপে সন্ত্রাসী হামলা হলে বিশ্বজুড়ে যেরকম প্রতিক্রিয়া হয় সেই তুলনায় এসব দেশে সন্ত্রাসী হামলার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা নিন্দা জ্ঞাপন কিংবা সমবেদনা জানানোর বিষয়টি লক্ষ্য করা যায়নি। এ থেকে বোঝা যায় পাশ্চাত্যের বাইরে অন্য কোনো দেশে সন্ত্রাসী হামলা কিংবা মানবাধিকার লঙ্ঘিত হলেও তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তান ও ইরাকে রক্তাক্ত যুদ্ধ ও অব্যাহত সন্ত্রাসী হামলা এবং ফিলিস্তিন ও ইয়েমেনে ইসরায়েল ও সৌদি আরব যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার পেছনে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের সমর্থন রয়েছে। তারা কথাই কথাই মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ তারাই দেশে দেশে জুলুম ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। পাশ্চাত্যের এ আচরণ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় দৃষ্টান্ত।
গত বছর মে মাসে আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আফগানিস্তানে 20 বছর ধরে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করে বলা হয়েছিল এ পর্যন্ত প্রায় 2,41,000 আফগান নিহত হয়েছে, যাদের মধ্যে 71,344 জন ছিল বেসামরিক নাগরিক। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2006 সাল থেকে 2010 সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় 20,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। নিহতদের মধ্যে 800 শিশুও রয়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিকদের রক্ষা বিষয়ক একটি মার্কিন সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, 2006 থেকে 14 সালের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনাদের হামলায় 16,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে, আর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $49,00,000।
অন্যদিকে ন্যাটো সামরিক জোটও বেপরোয়াভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। সশস্ত্র সহিংসতাকে ঘিরে যে কর্মপন্থা নামক একটি সংস্থা কিছুদিন আগে এক প্রতিবেদনে প্রথমবারের মতো আফগানিস্তানের সাধারণ মানুষ হত্যায় ব্রিটিশ সেনাদের আচরণের কিছু নমুনা তুলে ধরেছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 289 জনের বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ক্ষতিপূরণ বাবদ তারা 688,000 পাউন্ড দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া এ অর্থ খুবই সামান্য। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ায় মার্কিন পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই বয়ে আনেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি পাশ্চাত্যের এ অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, বিশ্বের কোনো দেশই আমেরিকার মতো এত মানবাধিকার লঙ্ঘন করেনি। মানবাধিকার রক্ষার বিষয়ে আমেরিকার যেমন কোনো দায়বদ্ধতা নেই, তেমনি জাতিগুলোর মূল্যবোধ রক্ষায়ও তারা বিশ্বাসী নয়। তারা যে স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বলে তা মানবাধিকারের প্রতি অবমাননা ছাড়া আর কিছুই নয়।
মানবাধিকার বিষয়টি আসলে পাশ্চাত্যের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের প্রতি সমর্থন দিতে বা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থা মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার উপর সরাসরি আঘাত। মানবাধিকারের দাবিদার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ইরানের উপর রাসায়নিক অস্ত্র হামলায় ইরাকের সাবেক স্বৈর শাসক সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। পাশ্চাত্যে দেওয়া ওই রাসায়নিক হামলায় ইরানের 1,00,000-এরও বেশি সাধারণ মানুষ নিহত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত 17,000 ইরানি নিহত হয়েছে। ইরান বিরোধী এসব সন্ত্রাসীদের পাশ্চাত্যের মাটিতে আশ্রয় দেয়া হচ্ছে। এছাড়া মানবাধিকারের দাবিদার এই দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, ফলে ইরানের সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব বিষয়ে পাশ্চাত্যের মানবাধিকার লঙ্ঘনের বড় দৃষ্টান্ত।
ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘ বহু বছর ধরে ফিলিস্তিনিদের উপর হত্যা ও জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবও পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র কিনে ইয়েমেনে বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েল ও সৌদি আরবের বিষয়ে আমেরিকা ও ইউরোপ সম্পূর্ণ নীরব রয়েছে। জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকিয়ে হামানে সম্প্রতি মানবাধিকার পরিষদে এক বক্তৃতায় এ অঞ্চলে বাইরের হস্তক্ষেপ এবং অমানবিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, এটা খুবই দুঃখজনক যে আমেরিকা মানবাধিকার রক্ষার কথা বলে অথচ তারাই দেশের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
তো শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরো কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի Pars Today-ի